মদনি পালোচনা, মদনি পালোচনা, মদনি পালোচনা, মদনি পালোচনা।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله رسول پاک صلى الله عليه وسلم ارشاد فرمان جو ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আমাদের উচিত মদনী চ্যানেলের দর্শকবৃন্দ বেশি বেশি দুরূদে পাক পাঠ করা। সপ্তাহ ঘুরে আমরা আরো একবার মদনী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মদনী পর্যালোচনার মধ্যে উপস্থিত হয়েছি। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের একটি আমরা বিষয় হাতে নিয়েছি। আজকের বিষয় হচ্ছে আশিকারে রসুলদের হজ। এ সম্পর্কে আমরা বয়ান শ্রবণ করব। আজকের আমরা জানব বিভিন্ন আশিকের রসুলরা কিভাবে হজ পালন করতেন, হজ্জে মাবরুর এ সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ তাআলা। আরো কিছু রং বেরঙের মাদানী ফুল শ্রবণ করব, যা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। যারা আমরা মদিনা মুনাওয়ারাতে হাজিরি দিব তাদের জন্য খুব জরুরি, যারা মক্কাতুল মুকাররমাতে হাজিরি দিব তাদের জন্য খুব জরুরি। হাজি সাহেবগণ নিজ নিজ জায়গায় বসে ইহরামের কাপড় কিনছেন, ইহরাম কিভাবে বাঁধবেন তাও শিখছেন। মাদানী চ্যানেলের মধ্যেও বিভিন্ন সময় হজ ইজতিমা দেখানো হচ্ছে, কিভাবে আপনি ইহরাম বাঁধবেন, কিভাবে সফর করবেন, বিভিন্ন সময় প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে। তো আজকের আমাদের মাঝে মুবাল্লিগিন ইসলামী ভাই রয়েছেন, সুরুদ্দিন জহির ভাইয়ের কাছে যাবো। আজকের জহির ভাই, বিষয় হচ্ছে আশিকানের রসুলদের হজ। যাতে করে আজকের অনুষ্ঠান থেকে যারা হজ করতে যাচ্ছেন তারাও মাদানী ফুল পায়, আর যারা আমরা জীবনে একবার হলেও যাওয়ার ইরাদা করছি যদি নসিবে হয়ে যায়, আমাদেরও যাতে করে আগে থেকেই ই হয়ে যায়। যেহেতু একটা ভালো জায়গায় গেলে আমরা যদি ফর এক্সাম্পল কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যাই, তো আগেভাগে আমরা অনেক আগে থেকেই ওখানে গিয়ে কী বলবো, কী এজেন্ডা নিয়ে যাব, কী লেবাস পোশাক পরবো, সকল কিছু কিন্তু আমাদের একটা নলেজে থাকে না। তো এজন্য আমরা যাচ্ছি কোথায়, মদিনা মুনাওয়ারায়, এজন্য যাওয়ার আগে থেকে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এই প্রস্তুতিমূলক এবং আশিকানের রসুলগণ কিভাবে প্রস্তুতি নেবেন এ সম্পর্কে মাদানী ফুল।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম। আসলে হজের সফর আর আশিকের রসুলদের, সুবহানাল্লাহ, কথাটার মাঝেই যেন ভালোবাসার খুশবু ছড়াচ্ছে যে আশিকান রসুলগণ কিভাবে হজ করে থাকেন। আসলে আশিকের রসুল যে নবীর দেবানা, যে নবীর আশিক, তার আকাঙ্ক্ষা এটাই থাকে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবনকে উৎসর্গ করবো। এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তার দরবারে ডেকে নেন, সে তার পক্ষেই সম্ভব এই সফরে রওনা হওয়া।
জি,
হাজিও যাও যাও ফি আমানিল্লাহ, মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ, মেরা ভি বিস্তার লাগ জায়েগা মদিনে মে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ।
তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ান তিনারা কিভাবে কাবাতুল্লাহকে জিয়ারত করেছেন, তাওয়াফ করেছেন।
আচ্ছা,
যেমনই ভাবে হুদাইবিয়ার সন্ধির পূর্বে হযরত সাইয়েদ ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলাকে প্রতিনিধি হিসেবে মক্কাতুল মুকাররমাতে পাঠানো হয়েছিল, তখন মক্কার অমুসলিমরা বাধা প্রদান করলো যে এই বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজ করতে দেয়া হবে না,
দেয়া হবে না, উমরা করতে দেয়া হবে না। বলল সর্বশেষ যে যেহেতু আপনি চলে এসেছেন, আপনি উমরা করে যান।
আচ্ছা আচ্ছা, কারণ তিনি মক্কাতুল মুকাররমার সবচেয়ে তখন ব্যক্তিত্ব হিসাবে
ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন এবং চলে আসতেন যেহেতু সন্ধি করার উদ্দেশ্যে, যে কোনো সাহাবায়ে কেরাম আলী মৃদান আসবে না,
কেউ আসবে না, আপনি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না, আপনি করে নেন, আপনার জন্য সার।
আচ্ছা
দেখুন, আশিক তো আশিকই হয়ে থাকে,
অবশ্যই
দেওয়ানা তো দেওয়ানা হয়ে
থাকে।
আমরা হয়তো হয়তো যারা বেশি অধিক বুঝে থাকি ওদের কাবাতুল্লাহকে ইজারত করে সুযোগ কি হাতছাড়া করবো, কিন্তু সুবহানাল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি তাদের ফজিলাত সালাম হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন যে সরকার দু আলম আলাইহিস সালামকে ছাড়া তাওয়াফ করা আমি অশুভ মনে করছি, ভালো মনে করছি না। অতএব তিনি বললেন আমি সেই সময় পর্যন্ত কাবা শরীফে তাওয়াফ করব না যেই সময় পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করে নেবেন না। আশিক কাকে বলে?
আল্লাহু আকবার।
যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজেদেরকে যে কিছুই হোক আমার নবী যেখানে নেই আমি সেখানে নেই, আর এটাই হওয়া চাই। এই যে আজকে আমরা হজে যাচ্ছি, কেন যাচ্ছি? লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন যাওয়া হচ্ছে? এই জন্য যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। এই আশিকানি রসুলদের হজ কেমন হওয়া চাই?
জি,
আসলে আজকে আমি আমাকে অনেক বুদ্ধিমান মনে করি, মনে করি আমি বুঝি গিয়ে খুব কৌশলের সাথে যদি কোনো কিছু করে ফেলি তাহলে বুঝি আমার জন্য সব কামিয়াব। আসলে কি তাই ব্যাপারটা? না, ব্যাপারটা হচ্ছে এমন, আশিক কাকে বলে? আশিক মানে কোনো কিছু
তার মধ্যে ভালোবাসা থাকা,
দেওয়ানা,
দেওয়ানা থাকা
মানে ব্যক্তিত্ব বলতে তার কিছু থাকবে না।
জি,
যাকে সে ভালোবাসে তার জন্যই সে যেমনটি করেছে যেমনটি করে তেমনটি করাকেই বলা হয় আশিক।
জি,
তো আশিকের রসুল নবীর আশিক নবীর দেওয়ানা তেমন হবে যেমন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কিন্তু আজকে আমরা যে বিষয়গুলো করে থাকি দেখুন কি দাদার মধ্যে আসছে, যখন এহরামের কাপড় কিনবে
জি
কিংবা হজ সম্পর্কিত কোনো সামগ্রী কিনবে তখন তোমরা ওই সময়ে এটাকে নিয়ে দামাদামি করিও না।
আচ্ছা আচ্ছা,
বলা হয়েছে। কিন্তু আজকে আমরা কি করি যে এটা নিয়ে বলবেন তাহলে এটা কেন করা হচ্ছে? আসলে কিছু কিছু জায়গা আছে যেখানে ছাড় দেওয়া হয়েছে অনেক কিছুই।
জি,
গেল এই প্রসঙ্গ, যাওয়ার পর আমরা যখন আল্লাহ তাআলার তৌফিকে আল্লাহ তাআলার দয়াতে এহরাম বাঁধি, এহরাম বাঁধার পর আমাদের কি অনুভূতি হওয়া দরকার ছিল? যেখানে আমি আমার দেহের সকল কাপড়গুলোকে খুলে নিলাম,
জি,
শরীরের সম্পূর্ণ অর্থাৎ একজন মৃত ব্যক্তিকে
যেরকম রাখা হয়,
যেরকম রাখা হয়
মানে আমি
সেলাইবিহীন কাপড়
জীবিত অবস্থায় মৃতের সাদৃশ্য গ্রহণ করলাম,
গ্রহণ করলাম, এমনকি স্যান্ডেল পর্যন্ত সেখানে সেলাইবিহীন কোনো কিছুই থাকছিল না একেবারেই। এই যে আমি যে সেলাইবিহীন এই কাপড়টা পরিধান করলাম,
জি,
তারপর তালবিয়া পাঠ করছি কি
জহির ভাই? এখানে আমি একটা আপনার সাথে অ্যাড করতে চাই, আমার গা থেকে আমি তো বাহ্যিক যে পোশাক এটাকে আমি খুলে ফেলে দিলাম, ইহরামের কাপড় পরিধান করব, হজে যাব, আমার মনের মধ্যে যে কালিমা পাপ পঙ্কিলতা এটার পোশাক কি আমি খুলে ফেলেছি? আল্লাহ রাব্বুল আলামিনের বারগায় আমি যাচ্ছি, আমার মনের মধ্যে আমি বাহ্যিকভাবে আমি সাদা কাপড় পরলাম, সেলাইবিহীন কাপড় পরিধান করেই নিলাম, আমার সেলাই যুক্ত কাপড় খুলে ফেলে দিলাম, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বারগায় যে আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আল্লাহ আমি হাজির, আমি তোমার বারগায় হাজির, আমি কি নিয়ে আল্লাহ তাআলার বারগায় হাজির হয়েছি? শুধু সাদা পোশাক পরিধান করার নাম, ইহরাম পরিধান করার নামই কি হজ? ইহরাম পরিধান করলেই কি হজের যে রুকনগুলো আদায় হয়ে যায়? নাকি এর মধ্যে থেকে আরো অনেক কিছু আমাদেরকে ত্যাগ করা চাই?
হ্যাঁ, এদের বিষয়টা হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় তো হয়ে যাবে,
হয়ে যাবে,
কিন্তু হাকিকত যেটাকে বলা হয়েছে, হাকিকত ইশক, ভালোবাসা, যেমন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই প্রসঙ্গে একটি বাণী আছেন
যে
ওই মিনাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ প্রসঙ্গে তো বলেছিলেন যে আপনি তো কঙ্কর নিক্ষেপ করলেন, কিন্তু আপনি কি আপনার নফসের বিরোধিতা করতে পেরেছেন? নফসের যে লুকায়িত সেই শয়তান আপনি কঙ্কর মারতে পেরেছেন? যদি হাকিকতে আপনি সেখানে কঙ্কর মারতে না পারেন, অর্থাৎ নিজের নফসের বিরোধিতা করতে না পারেন, তাহলে এটা হচ্ছে প্রতীকই,
মানে সেখানে তো একটা প্রতীক, একটা পাথরকে আপনি আমরা পাথর মেরে ধিক্কার জানিয়ে থাকি শয়তানকে,
কিন্তু
আমার মনের ভিতরে যে শয়তান আমি লালন করছি, কর্মকাণ্ডকে আমি লালন করছি, আমি এটাকে হজের পূর্বে যেমন ছিলাম হজ করার পরও ঠিক তো দুঃখী
বলছিলাম যে বিষয়টা জাস্ট এক্সাম্পল দিচ্ছিলাম যে আসলে এটা মূলত ওইরকমই একটা বিষয়। আপনি যে কথা বলছিলেন যে এহরাম তো আমি বাঁধলাম, কাপড় তো পরলাম, হাকিকতে আমি কি দুনিয়ার লোক ভালোবাসা এগুলাকে কি বর্জন করতে পারছি, নাকি শুধু প্রতীকই করে যাচ্ছি?
আসলে কথা হচ্ছে যে আমরা আশিকানের রসুলদের হজ, যে প্রকৃত আশিক রসুল হবে তার মধ্যে তো এই জিনিসগুলো অবশ্যই চলে আসবে। শুধু হাদিসে পাকের মধ্যে আসছে, আমিরুল সুন্নাহ রফিকুল হারামাইনের মধ্যে উল্লেখ করেছেন যে লাব্বাইক বলে, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীক লাক, লাব্বাইক হামদা ওয়া নিআমাতা লাক ওয়াল মুলক লা শারীক লাক, এই কথাটা যে বলে তো তার জন্য চলে আসছে মুজামুল ঔসাদের মধ্যে আসছে, যখন লাব্বাইক পাঠকারী লাব্বাইক বলে তখন তাকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়, আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়? ইরশাদ করলেন হ্যাঁ।
আল্লাহ,
তিরমিজি শরীফের মধ্যে আসছে মুসলমান যখন লাব্বাইক বলে তখন তার ডানে বামে জমিনের শেষ সীমানা পর্যন্ত যত পাথর গাছ এবং ঢিলা রয়েছে সবগুলো লাব্বাইক বলে।
আল্লাহ, মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেন যে আমি 14 বছর যাবত লাগাতার হজ করার সৌভাগ্য অর্জন করি, কিন্তু 14 বছরই প্রত্যেক বারই আমি একজন দরবেশকে, একজন আশিক দেওয়ানাকে হজ করতে দেখেছি এবং হাজরে আসওয়াদকে ধরে, কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতে করতে এবং এই দোয়া পড়তে শুনেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যতবারই সে এই কথাগুলো বলেছে গায়েব থেকে আওয়াজ এসেছে লা লাব্বাইকা, লা লাব্বাইকা। আমি মালিক বিন দিনার রহমাতুল্লাহি বলেন, আমি ওই দরবেশকে বললাম তুমি কি বধির, তুমি কি শুনতে পাও না, তোমাকে বলা হচ্ছে লা লাব্বাইক, তুমি কেন বারবার এই হজ করতে আসছো এবং তোমাকে একই কথা বলা হচ্ছে লা লাব্বাইকা, লা লাব্বাইকা। ওই ব্যক্তি যে মালিক বিন দিনার রহমাতুল্লাহের উত্তরে বললেন যে আমি আমার রব তাআলার প্রতি নৈরাশ নই, আমি আমার রব তাআলার প্রতি নৈরাশ নই, আমি আমার রব তাআলার প্রতি আশাবাদী যে তিনি আমার লাব্বাইকে সাড়া দিবেন,
একদিন একদিন আমাকে সাড়া দিবেন।
যখন মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলেন যখনই আমাদের এই কথোপকথন চলছিল হঠাৎ করে আসমান থেকে একটি কাগজ ওই ব্যক্তি যে দরবেশ ছিল তার বুকের মধ্যে এসে পড়ল, আর এর মধ্যে এইটা লেখা ছিল যে এতদিন যাবত আমি শুধু তারই হজ কবুল করিনি এরকম নয়, তার হজ কবুল না করার কারণে লা লাব্বাইকা বলিনি, বরং তার এই কান্নার সৎকায় যত হাজিগণ ছিল প্রত্যেকের হজ আমি কবুল করে
নিয়েছি,
প্রত্যেকের হজ আমি কবুল করে নিয়েছি, তুমি কেন আমার বান্দাকে আমার থেকে পৃথক করতে চাচ্ছ? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার লাব্বাইক লাব্বাইক বলে কান্না করাটা এত পছন্দ হয়েছে যে 14 বছর যাবৎ বারবারই যখনই সে লাব্বাইক বলে তখন গায়ের থেকে আওয়াজ আসে লা লাব্বাইকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কিছু কিছু ক্ষেত্রে এমনও নৈরাশার বাণী শুনায় কিন্তু এর মধ্যে প্রেম নিহিত রয়েছে। আশিকদের হজ
আসলে ব্যাপারে হজের বিষয়টা পুরোটাই কিন্তু ভালোবাসার নিদর্শন।
জি
দেখুন, আমরা যখন ইহরাম বাঁধি, ইহরাম বেঁধে যাই, তো কাবাতুল্লাহকে তাওয়াফ করি,
জি
স্মৃতি বহন করছে,
স্মৃতি অবশ্যই রয়েছে, প্রত্যেকটা কাজ স্মৃতি বহন।
সেখান থেকে যাই সাফা মারওয়াতে, সেখানে স্মৃতি বহন করছে, সেখান থেকে চল হয়তো বিভিন্ন স্টেপ বাই স্টেপ,
জি
আরাফার ময়দানে অবস্থান করছি,
জি
মুজদালিফাতে যাচ্ছি, মিনাতে যাচ্ছি, মিনাতে গিয়ে আবার কঙ্কন করছি, কোরবানি দিচ্ছি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোন নবী, রসুল, কোন ওলি,
নেককার বান্দা,
নেককার বান্দাকে নবী রসুল ওলিদের স্মৃতিকে বহন করে চলছে।
সুবহানাল্লাহ।
হজটা মূলত আল্লাহর নেককার বান্দাদের
স্মৃতিচারণ
করা,
স্মৃতিচারণ করা। হজটা মিনিংস হজটাই হচ্ছে পুরো আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দাদের স্মৃতিচারণ করা প্রতিটি ক্ষেত্রে। তো যে কথা আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা, যে আসলে আশেকানে রসুলদের বিভিন্ন চিন্তা চেতনা হয়। আফিস আনি ভাই, এক একজন আশেক, এক একজন দেওয়ানা, হ্যাঁ, আল্লাহর মাহবুব সালসানের দরবারে হাজিরি, কাবাতুল্লাতে হাজিরি, মানে আজব আজব ভাবে তারা হাজিরি দিয়েছেন। কেউ বা পায়ে হেঁটে সেখানে যাননি, ঘোরাঘুরি দিয়ে বলেছে, তারা কল্পনা করেছেন কিভাবে আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে কাবাতুল্লাতে হাজির হব। তারা ঘোরাঘুরি দিয়ে কাবাতুল্লাকে হাজির দেওয়ার জন্য চেষ্টা করেছেন, হাজির হয়েছেন। এবং এমন আছে যে যানবাহন থাকা অবস্থায় কিছু কিছু আশেক রাসূল ছিল, তারা পায়ে হেঁটে হজ করেছেন। যেমনটি
যানবাহন ছিল
ছিল,
তারপরে পায়ে হেঁটে
হজ করেছেন, যেমনটি এসেছে শেখে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার লিখিত বিশ্ববিখ্যাত যে কিতাব আশেকানে রসুলের 130 ঘটনা ও মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত, এই কিতাবের মধ্যে তিনি লিখেন শেখে থেকে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া, যে হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি,
জি
মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সাহেবজাদা হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুবই লজ্জিত, আহ আল্লাহ তাআলার সাথে কিভাবে সাক্ষাৎ করব, আফসোস তার পবিত্র ঘর কাবা শরীফ পর্যন্ত কখনো পায়ে হেঁটে এলাম না। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বার
জি
মদিনা মুনাওয়ারা জাদাহুল শরফ ওয়া তাযিমা থেকে মক্কায় মুকাররমায় হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে এসেছিলেন।
সুবহানাল্লাহ।
বর্ণিত আছে একবার তিনি কাবা শরীফে তাওয়াফ করলেন, এরপর মাকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করলেন।
সুবহানাল্লাহ।
অতঃপর আপন চেহারা মোবারক মাকামে ইব্রাহিমের উপর রেখে অঝোরে কাঁদতে কাঁদতে এইভাবে মুনাজাত করলেন, হে আমার রব্বে কাদির, তোমার অধম বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত, তোমার অনাথ বান্দা তোমার দ্বারে উপস্থিত। তিনি কথাগুলো বারবার বলছিলেন আর কান্না করছিলেন। আসলে যারা আশিক, যারা দেবানা, তারা নিজের হৃদয়কে উজাড় করে দেন এই হজের জন্য। যেমন ভাবে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা ওয়াকিয়াতেও এসেছে যে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন কাবাতুল্লাহকে তাওয়াফ করেছেন, কাবাতুল্লাহ গিলাফ ধরে তিনি কান্নাকাটি করেছেন এবং বলেছেন এরকম, হে আল্লাহ কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠেও, এমন অনেক কিতাবের মধ্যে এরকম কি পাওয়া যায়। তো বলা হয়েছিল কেন যে আমি জানি না, নিঃসন্দেহে ওনারা মাকবুল,
অবশ্যই
শুধু মাকবুল না, ওনাদের সৎকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত বান্দারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অগণিত উম্মতি নাজাত প্রাপ্ত হবে,
সুবহানাল্লাহ,
জান্নাতে প্রবেশ করবে। তাদের অবস্থানটা কি, মানে তাদের হৃদয়ের অবস্থাটা ছিল একটু ব্যতিক্রম।
দেখেন সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, এনার ব্যাপারে আসছে তামবিহুল মুক্তারিন কিতাবের মধ্যে, যে উনি যখন হজের জন্য বসরা নগরী থেকে পায়ে হেঁটে যাত্রা করলেন, তো কেউ তাকে আরজ করলো, আপনি সাওয়ারিতে আরোহণ কেন করছেন না, কেন আপনি উপরে উঠছেন না? তো তিনি বললেন, আল্লাহ আকবার, পলাতক কোন গোলাম যখন তার মনিবের দরবারে সন্ধির জন্য উপস্থিত হয় তখন তাকে কি আরোহীর মধ্যে হয়ে আসা উচিত? উনি তার প্রশ্ন করলেন,
কথাটা কত বড়,
কত বড় মাপের। তো বললেন যে আমি এই মাথায় দিয়ে চলার মতো পবিত্র ভূমিতে যেতে খুব বেশি লজ্জা অনুভব করছি। তো দেখেন যে তাদের অবস্থা, যে তারা আপনার কি অবস্থা ছিল, এরকম হুজরতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার ইহিয়াউল উলুমের মধ্যে উল্লেখ করেছেন যে এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনি কি কখনো কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছেন? তো তখন তিনি বিনয় প্রকাশ করতে গিয়ে বললেন যে কোথায় বাইতুল্লাহ শরীফ আর কোথায় আমার নোংরা পা। আমি তো আমার পা গুলোকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করারও উপযুক্ত মনে করি না, কেননা এটা তো আমি জানি যে এই পা কোথায় কোথায় এমন কেমন কেমন জায়গা অতিক্রম করেছে। চিন্তা করতে পেরেছেন?
বাস্তবিক কথা, কিন্তু আসলে আমিও যদি এটা নিয়ে চিন্তা করি, আমরাও যদি চিন্তা করি যে আমার মাধ্যমে কত ধরনের গুনাহ সংঘটিত হয়েছে, আমি আমার এই পা দিয়ে কোথায় কোথায় গিয়েছি, মাযাল্লাহ আর
এই পা কোথায় কোথায় দিয়ে আমরা,
আর সেই পা আজকে কাবাতুল্লাহ সেই হাতেমের মধ্যে, সুবহানাল্লাহ,
পবিত্র ভূমিতে,
পবিত্র ভূমিতে সেই মাতাফের মধ্যে তাওয়াফ, যেখানে আল্লাহ প্রিয় আকাশ আল্লাহ কথা মুবারক
চুমুকে আছে, চুমুকে আল্লাহ, এজন্য আল্লাহ বলেন না হারাম কি জমি আর
কদম রাখে চলবে না,
হারামের জমি আর মানে পা রেখে চলবো,
আর এসার কা মৌকা হে ও জানে ওয়ালে,
সুবহান, এটা হচ্ছে মাথা দিয়ে চলার জায়গা,
জায়গা
আসলে এটা আশিকদেরই কথা,
আসলে আশিকদের কথা যেখানে আসে আহলে বাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, ওনাদের কথা তো আপনি একটু আগে বললেন, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে এসেছে, তো ইহরাম পরিধান যখন উনি করলেন, বাহনে আরোহণ করলেন, ইহরাম পরিধান করে বাহন আরোহণ করার পর চেহারা মুবারক উনার হলুদ বর্ণ হয়ে গেল, ভয়ে থরথর করে উনি কাঁপতে লাগলেন,
আল্লাহ,
উনার জবান থেকে লাব্বাইক ধ্বনি আসছিল না, তার তালবিয়া পাঠ করতে হয় ইহরামের কাপড় পরিধান করার পর, তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক ধ্বনি দিতে হয়, উনার জবান থেকে লাব্বাইক ধ্বনি আসছিল না। তো কেউ আরজ করলেন, আপনি কেন লাব্বাইক পড়ছেন না? উত্তরে বললেন, আমার ভয় হয় যে যদি আমি লাব্বাইক বলি এবং উত্তরে লা লাব্বাইক আসে,
আল্লাহ,
তবে আমার কি হবে? যদি আমাকে লা লাব্বাইক বলে দেওয়া হয়, তাকে বলা হলো, হুজুর, ইহরাম পরিধান করার পর হজের নিয়তে কমপক্ষে একবার লাব্বাইক বলা জরুরি, আপনি সুতরাং লাব্বাইক বলুন। জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জরুরিয়তকে পালন করতে গিয়ে যখন লাব্বাইক ধ্বনি বললেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন,
আল্লাহু আকবার,
বাহন থেকে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন, আর তিনি এমন অবস্থায় বিরাজ করছিলেন যে তার অবস্থাটা এই যে ভয়, যখন যতক্ষণ তিনি হজের অন্য অন্য আর কানগুলো আদায় করছিলেন ততক্ষণ যাবতীয় ওনার মধ্যে এই অবস্থা ছিল, থরথর করে।
ফজল বিন আয়াদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আরাফাতের ময়দানের মধ্যে মানুষেরা একত্রিত হয়ে দোয়াতে লিপ্ত ছিল, দোয়া করতেছিল, তখন আমার দৃষ্টি একজন যুবকের উপর পড়ল, তিনি মাথা নত করে লজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, হে যুবক, তুমিও দোয়া করো। তো ওই যুবক বলল, আমার ওই কথার ভয় হচ্ছে যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছিল তা হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আমি কোন মুখে দোয়া করব। আমি বললাম, তুমিও দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকেও ওই দোয়া প্রার্থনাকারীদের দোয়ার বরকতে কামিয়াব করেন। হযরত সাইয়েদুনা ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে মাত্র সে দোয়ার জন্য হাত উঠানোর চেষ্টা করলো তার উপরে এমন এক কম্পন ভাব সৃষ্টি হলো যে এক বিকট আওয়াজ মুখ থেকে বের হলো এবং ছটফট করতে করতে সে পড়ে গেল এবং তার শরীর থেকে রূহ বের হয়ে গেল। কেমন অবস্থা আশিকান রসুলদের, মানে ঘটনাগুলো যদি আমরা পড়তে থাকি তখন দেখা যায় যে আমাদের, আমরাও হজ করতে যাব, যারা হজ করতে যাচ্ছে আজকে দেখা যায়, জহির ভাই আপনিও তো মাশাআল্লাহ হজ করে আসছেন, আল্লাহ তা বারবার নসিব করো, আর যারা হজ করতে যাচ্ছে তাদের সৎকায় আমাদের যারা আমরা করতে পারি না আমাদের নসিব হোক, দর্শক মধ্যে রয়েছে তাদের নসিব হোক। কিন্তু হজের মধ্যে যাওয়ার আগে কিছু মানুষের কনসেপ্ট থাকে, আল্লাহ আলাম নিয়ত, কিন্তু যা একটা শরীয়তে কারি না বলা হয়, অর্থাৎ প্রকাশ্য একটা ই দেখা যায়, বিষয় দেখা যায় যে মানুষ এই জন্যই হজ করে, এই জন্যই, যেমন আপনার কেউ দান খরচ করলো এই জন্য যে আমি মানে দানবীর হওয়ার জন্য হজ করতে যায়, নামের আগে আলহাজ না লিখলে, হাজির সাহ না বললে অনেকের মানে মন মেজাজ খারাপ হয়ে যায়।
না, এটার সাথে সাথে আমি একটু ক্লাস করছি ভাই, যে বিষয়টা আমাদের চলছিল কিতাবের মধ্যে আসছে, যখন হাজির সাহেব হজ করার উদ্দেশ্যে যায় বিশেষত আরাফার ময়দানে, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আসে।
আচ্ছা,
বিভিন্ন রূপ ধরে তাদেরকে পরীক্ষা করা হয়, কষ্ট দেওয়া হয়, ওই অবস্থায় যাতে আমরা কাউকে কষ্ট না দিই এবং পুরো হজের সফরে আমরা যেন কাউকে কষ্ট না দিই।
আরাফাতের ময়দানের মধ্যে তো আপনার হুকুকুল ইবাদ যেটা আছে সেটাও মাফ হয়ে যায়,
অসংখ্য এই পর্যায়ে আসবে। আমি যে কথা আরজ করছিলাম যে এই বিষয়টা যে আমরা হজের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু হজের সফরটা কিন্তু একটা কষ্টকর সফর, এটা কিন্তু কোনো আসান সফর না। আমরা ভ্রমণে যাচ্ছি না, পিকনিক করার জন্য যাচ্ছি না,
না ওখানে আমরা ইবাদত করার জন্য যাচ্ছি,
ইবাদত করার জন্য যাচ্ছি,
শারীরিক এবং আপনার আর্থিক
উভয়টার সংমিশ্রণ হচ্ছে হজ। তো আমরা যে সকল আল্লাহ তাআলা আমাদেরকে যাদের তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা নসিব করেছেন, আমরা হজের জন্য যাচ্ছি, আমি সকল আশেকানে রসুলের উদ্দেশ্যে আরজ করব, হে আশেকানে রসুল, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তো আপনি চিন্তা চেতনার মাঝে রাগকে দূরে ফেলে দিন, কেননা এই হজের সফর হচ্ছে একটি কঠিন সফর। আমরা যখন আমাদের এয়ারপোর্টে যাব, সেখান থেকে নিয়ে শুরু করে এয়ারপোর্টে পুনরায় ফিরে আসা পর্যন্ত পুরো যে সফরটা রয়েছে তা অত্যন্ত কঠিন একটি সফর। এখানে বিভিন্ন জায়গায় স্থানে স্থানে আমাদের জন্য পরীক্ষা।
আল্লাহ তাআলা কিন্তু এই জন্য সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, তাহলে কি করবে না, হজের মধ্যে গিয়ে স্ত্রী সম্ভোগের কথাও আলোচনা করবে না, ঝগড়াও করবে না, গুনাহের কোনো আলোচনাও করবে না।
তো বিষয়টা এরকম অনেক দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ, যে বিষয়টা যে হজের মধ্যে যাওয়ার পর হেরাম বেড়ে যায় মক্কা, এটা কিন্তু আমি বলছি বর্তমান সময়ের কথা,
বর্তমান সময়। আমি আসছিলাম এজন্যই যে প্রথম থেকেই যে তাদের নিয়ত কি থাকে,
নিয়ত কি থাকে
যে আমাকে হাজির সাহেব বলা হবে। আমাদের সমাজের মধ্যে কেউ হজ করে আসলো, এখন একবার আসলো হাজির সাহেব না বললে তার মন মেজাজ খারাপ হয়ে যায়, আবার কেউ বলে ইনি তো হাজির সাহেব, আবার আলহজ না লিখলে তাহলে মানে তার মন মেজাজ খারাপ হয়ে যায়, তুমি আলহজ লিখলে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের দেখা উচিত। এরপরে যখন আমরা হজে যাই, তখন বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে তো নওজোয়ানরা একটু কমই যায়, বৃদ্ধদের একটু সফরটা বেশি হয়, মা বাবাদেরকে পাঠিয়ে দেয়, অথবা বৃদ্ধ বয়সে সকলে মনে করে হজ করতে।
অবস্থাটা এরকম যখন হজের আরকানগুলো পালন করার মানে শারীরিক সক্ষমতা থাকে না, তখন শারীরিক সক্ষমতা থাকে না, তখন আমাদের দেশের মানুষজন
আসলে ওই বলে আমার ছেলে মেয়েকে বিয়ে দিব, বিয়ে করাবো, সকলে এস্টাবলিশ করব, তারপর আমি যাব, কিন্তু আদৌ কি এরকমের শরীয়তের
বিষয়টা তো তা না। হজের সাথে ফরজিয়াতের সাথে সম্পর্ক হচ্ছে আমার অর্থনৈতিক এবং শারীরিক সক্ষমতা এবং পথ নিরাপদ থাকা। পথ তো নিরাপদ আলহামদুলিল্লাহ আমাদের আছেই, এখন যে দুইটা বিষয় আমাদের সাথে রিলেটেড বিশেষভাবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থান আর শারীরিক সক্ষমতা। যখন কারো কাছে এই পরিমাণ অর্থ চলে আসে যে আমি যেতে পারবো, হজের খরচ বহন করতে পারবো এবং এই সময়টা আমার পরিবারের খরচ বহন করতে পারবো, তাহলে আমার উপরে হজ ফরজ। যদি আমি ওই সময় আমার ছেলেকে বিয়ে করাইনি, মেয়েকে বিয়ে দিইনি, ইত্যাদি ইত্যাদি কথা বলে যদি আমি হজ করতে না গেলাম, কোনো কারণে যদি পরবর্তীতে আমার অর্থ চলে গেল, কিন্তু আমার উপরে তো হজ ফরজ হয়ে থেকেই গেল। যদি আমি পরবর্তীতে হজ অর্থনৈতিক কারণে না করতে পেরে মারা গেলাম, তাহলে কিন্তু আমি গুনাহগারই থেকে গেলাম, যেহেতু আমার উপর হজটা ফরজ ছিল। এই জন্য প্রকৃত অর্থে বুদ্ধিমান সে যখন তার উপর ফরজ হয়ে যায়, সাথে সাথে সে
আদায় করে নেয়। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ডেফিনেশন বলেছেন। আমাদেরও উচিত, দর্শকবৃন্দ, আমরাও যারা রয়েছি, আমাদেরও অনেক সময় আমরা বুঝি না যে কেউ বলে যে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য 5 লাখ জমা করেছি, ছেলেকে বিয়ে করার জন্য আমি এত ভরি স্বর্ণ জমা করেছি, ছেলের বউকে দিতে হবে, মেয়েকে দিয়ে দিতে হবে। তো এগুলো তো এখন আপাতত অসম্পদ, সকল কিছু আপনি হিসাব করতে পারছেন না, আপনি কোন সুন্নি আলিম সুন্নি মুফতির কাছে গিয়ে হিসাব নিকাশ করে দেখেন আপনার হজ ফরজ হয়েছে কিনা, আপনি অ্যাপ্লাই করেন হজের জন্য, আপনি শুরু করে দেন চেষ্টা।
চিন্তা চেতনাটা তো এরকম থাকে যে আমার ছেলে আমার, আমি তো যা করেছি করেছি, আমার ছেলেরা আমাকে হজ করাবে।
আচ্ছা,
আমার আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি আমার সন্তান সন্ততির জন্য অনেক করেছি, অথচ ওনার কিন্তু জমি জমা অনেক রয়েছে, ইচ্ছা করলে যেকোনো সময় এগুলো বিক্রি করে ইয়ে করে যেতে পারে।
এই কনসেপ্টটা আমাদের ইভাই যেটা বলছে, এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট।
আচ্ছা,
সম্পূর্ণ ভুল একটা ধারণা যে আমার উপর তখন হজ ফরজ যখন আমি সমর্থবান। আমার ছেলের টাকার উপর কিন্তু আমার উপর ফরজ,
ছেলের উপর ফরজ হবে,
ছেলের উপর ফরজ হবে,
কিন্তু ছেলে ছেলে যাচ্ছে,
ছেলে যাবে না, বাবাকে পাঠায়
ওই।
তবে এটা বাবার যদি আগে ফরজ হয়ে থাকে, হয়েও থাকে এরকম তাই যে হয়েছিল কিন্তু সে আদায় করে নাই, তখন সেটাকে আদায় করানো হচ্ছে।
এজন্য আমাদের উচিত, দর্শক বৃন্দ আপনারা হয়তো শুনছেন আমাদের আলোচনা, আমাদের উচিত আমরা হজ আমাদের ফরজ হয়েছে কিনা সেগুলো দেখা এবং ভালো ভালো নিয়ত সহকারে হজ আদায় করা। আসলে হজ করতে যারা যায় না, এই হাদিদের কি মর্যাদা যদি সে জানতো। এটা কথা ওই হাদিসের পাকের মধ্যে আসছে না, সারমর্ম, যে যদি কোনো মুসল্লি জানতো যে প্রথম কাতারে কি সওয়াব, তাহলে তাদের মধ্যে কারাকারি লেগে যেত, লটারি হতো, প্রতিযোগিতা লেগে যেত। তো হাদিদের ব্যাপারে, হজের ব্যাপারে আসছে সুপারিশ করবে এবং গুনাহা থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। মানে আমরা যদি ফজিলতের দিকে তাকাই, একজন হাজি সাহেব যার হজ কবুল হবে, হজে মাবরুর হবে, মকবুলিয়াতে দরজা পাবে, তার জন্য কিন্তু এই অবস্থা। আচ্ছা, মজমাউ জাওয়াইদের মধ্যে এসেছে, হাজির ক্ষমা হয়ে যায় আর হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য ক্ষমা।
কিন্তু এই অবস্থাটা বাপু আমাদের কাটটা কবুল হয় না, বিষয়টা এরকম।
আমি আরেকটা হাদিস বলে দিচ্ছি, এরপরে আমি কাটটা কবুল হয় একটু নিদর্শনের দিকে যাব। আল মুজামুল আওসাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি হজ অথবা উমরার উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে রাস্তায় মৃত্যুবরণ করলো, তার হিসাব নিকাশ হবে না আর তাকে বলা হবে আল্লাহু আকবার, তুমি জান্নাতে প্রবেশ করো।
সুবহানাল্লাহ।
এই যে মানে ইগুলো বিশেষ করে আপনার এর আগে আল্লাহ হযরত রহমাতুল্লাহ বলেছেন যে পায়ে হেঁটে যারা হজ করেন তাদের কদমে কদমে 7 কোটি নেকি লিখে দেওয়া হয় এবং নেকির মানে ই হয়ে যায়। আমির সুন্নাহ বলেন যে যারা হজ করে তারাও যাতে করে পায়ে হেঁটে হজ করে। অনেক সময় দেখা যায় গাড়িতে হজ করে, ই করে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পক্ষ থেকে যে ইসলামী ভাইরা হজ পালন করেন এবং মুআল্লিম হন, তারা পায়ে হেঁটে হজ করার অনেকেই করে থাকেন
মক্কাতুল মুকাররমা থেকে আকিজিল হজ যখন যাওয়া।
তো এজন্য এই যে আমি ফজিলত শ্রবণ করলাম যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং পরিবার বর্গ থেকে 400 ব্যক্তিকে সুপারিশ করবেন, আর হাজি সাহেব তো ক্ষমা হয়ে যাবে এবং হাজি সাহেব যার জন্য দোয়া করবেন তারও মাগফিরাতের সুসংবাদ রয়েছে,
তাকে কতটুকু
কতটুকু মর্যাদার সাথে মর্যাদা দান, কিন্তু তার কতটুকু মর্যাদার সাথে সে হজ করা উচিত। এই হজকে সে কি সেলফিশ বানাবে, সেলফিওয়ালা হজ বানাবে, সে কি হাজি সাহেব ডাকে ডাকনেওয়ালা হজ করবে, না সে লোক দেখানো হজ করবে ওখানে গিয়ে, না ঝগড়া বিভক্ত আপনি বলেছেন শুরুতে রাগের হজ করবে যে আমাকে এসি রুম দেওয়ার কথা ছিল এসি রুম নেই, আমাকে তো এই রুম দেওয়ার কথা এই রুম নেই। আরে ভাই, তোমার কাছে যা কিছু আমার মানে একটা দিলের একটা আশেক রসুলদের তো এই দিলে হওয়া উচিত, আমি আসলাম কোথায়? আল্লাহ হজরতের এটা আবার মনে পড়ছে যে হারাম কে জমিন আর কদম রাখে চায় না স্যার,
আরে স্যার কা মৌকা হে ও জানে ওয়া।
এখানে আজকে আমাদের এই বিষয়টা
জিসানি
ভাই, যে বিষয়টা আমার মনে হয় হ্যাঁ কিছু পার্সেন্টেজ আছে,
না থাকলে তো নয় আছে, কিন্তু আমাদের তো ইচ্ছা যে সকলে হোক,
যে অধিকাংশ বিষয়টা আজকে যেন আমরা ওখানে গিয়ে এরকম অবস্থা ঘটে হজের সময় মনে হচ্ছে যেন এখানে আসছি খাওয়ার জন্যই, এখানে আসছি থাকার জন্যই, এমন একটা সিচুয়েশনে
আমি শুনেছি অনেক নাকি ঝগড়া হয় খাবার নিয়ে একদম,
মানে আস্তাগফিরুল্লাহ কি বলবো, যে যখন নাকি ইহরামের কাপড় পরা থাকে প্রথমে যায়, কারণ জার্নিটা খুব বড় হয়, কখন দেখা যায় 2 দিন পর্যন্ত জার্নি ঘর থেকে আসা থেকে নিয়ে হেরেম ওখানে যাওয়া পর্যন্ত, কারণ বিভিন্ন বাংলাদেশ এয়ারপোর্টে অবস্থান করা, জেদ্দা এয়ারপোর্টে অবস্থান করা, 2 জায়গাতে জার্নি
করা এলাকা ভিত্তিক,
এবার প্রায় দেখা যায় 30 ঘন্টা 35 ঘন্টা 36 ঘন্টা 40 ঘন্টাও হয়ে সফর হয়ে যায়। তো মেজাজটা এমনি খিটখিটে থাকে।
আচ্ছা,
যাওয়ার পর যখন নাকি বাসার মধ্যে যে চিন্তা ভাবনা করে যায় হয়তো এক একজন একটা, মানে এরকম হেরেম শরীফের হুদুদে হেরেমের ভিতর যেখানে একটা নেকি এক লাখ নেকি, একটা গুণা এক লক্ষ গুণা, সেখানে গিয়ে মাযাল্লাহ নাউযুবিল্লাহ বকাবকি শুরু হয়ে যায় এরকম সিচুয়েশনে। আর সেখানে রসুলদের কদমে এটাই ইলতেজা, যে সকল হাজি সাহেবান যাচ্ছেন, আপনি যা যে ট্রাভেলস এর মাধ্যমে যান, যার মাধ্যমে যান।
আচ্ছা, এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, যারা ট্রাভেলস এজেন্সির লোক তারা কি হাদিস আসবে আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে নিয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটে না? তো
আসলে দোষ একটা কথা মনে রাখবেন, কখনো এক পক্ষের হয় না, উভয় পক্ষেরই হয়। আমি সেদিকে যাচ্ছি না বিজনেস পারপাস, আমি শরীয়তের বিষয়ে আমাদের কথাগুলো বলছি। মনে করে যাই হোক, তারা করছে বিজনেস, ওই বিজনেসের সাথে কিন্তু আমার এবাদতকে মিলালে হবে না।
আচ্ছা,
তার চিন্তা, হ্যাঁ সে যদি এবাদত হিসেবে করে থাকে ওয়েলকাম, কিন্তু সে যদি বিজনেস করে থাকে তার অবস্থান তার মতো সে করবে, কিন্তু তাই বলে আমি আমার এবাদতকে নষ্ট করতে পারি না, কারণ আমার জীবনের সম্বল একবার, আমি কিন্তু একবারই যাচ্ছি।
জি,
হয়তোবা যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন তারা বার করছেন।
এই জন্য আমি বলছিলাম যে, আপনি কথা একটু কেটে বলছি, যে ট্রাভেল এজেন্সি যারা রয়েছে তারা হয়তো অনেক স্বপ্ন দেখিয়ে থাকে, আপনি যেটা বলেছেন কথায় প্রকাশ পায় যে তোমাকে এটা হবে সেটা হবে এই খাওন হবে তিন বেলা এটা হবে একদম হারামের কাছাকাছি তোমার,
মানে এই কথাটা কি কোরআনে বলে শোনা যায়?
বলে,
মানে একদম কাছে,
কিন্তু আশিকের রসূলদের, আশিকের রসূলদের হজ এমন হওয়া উচিত যে আমি তো কোথায় আসলাম, ওখানে আসছি আমি, এখন যেহেতু পাইনি আমি সবর করি, এগুলো পরে দেখা যাবে, এখন ওখানে বসে দিয়ে আমরা তাদেরকে বকাবকি করি, তাদেরকে
সমাধানের
সুযোগ নাই,
সুযোগ নেই।
অতএব আমরা কোথায় এসেছি সেটা দেখে ওখানে আমরা কি করি, আমাদের কার্যক্রম
ধারণ করে এবাদতের মধ্যে
সবর 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 126 বার সবর,
যারা হজ করতে যাচ্ছে সে এতই যে সে তো হজের আহকাম আরকাম এত কিছু জানে না, এখন তার সময় কিভাবে কাটবে, একটা না একটা করে তো কাটতে হবে, এখন গল্প গুজব খুশ গল্প এগুলা,
এবং এটাই ঘটে থাকে। পাকিস্তানি ভাই যে কথাটা বললেন যে যখন হাজি সাহেবরা যায় দেখা যায় প্রায় হজের 20 দিন 25 দিন 15 দিন 10 দিন, কিংবা হজের পর অনেকদিন সময় থাকে, হজের টাইম তো এভারেজে মিলে 5 দিন সময় অতিবাহিত হয়, বাকি এবং মদিনা মুনাব্বারাতে যায়। আল্লাহ তালা আমাদের সবাইকে বা আদব মদিনা মুনাব্বারা হাজির তৌফিক দান করুক,
আমিন।
এই যে এই সময়টা আসছে, তাহলে সময়টার মধ্যে কি থাকে, অবসর থাকে, তখন দেখা যায় বিভিন্ন ধরনের গীবত পরনিন্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, অবসর সময়টাকে যেখানে উচিত ছিল হেরেম শরীফের মধ্যে সময় অতিবাহিত করা, নামাজ কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে অতিবাহিত করা, সেখানে দেখাচ্ছে হ্যাঁ কিছু সংখ্যক গিয়ে আবার করছে না তা না, কিছু সংখ্যক কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, কিন্তু মেজরিটি যেটা দেখা যায় অধিকাংশই বাস
আড্ডার মধ্যে। আপনি তো কয়েকবারই গিয়েছেন আল্লাহর রহমতে, এই মাদানী ফুলটা অবশ্যই দিবেন যে যারা মনে করেন যে বৃদ্ধ বারবার তাওয়াফ করার মানে বারবার কি বলে উমরা করার সুযোগ পায় না, অথবা সামর্থ্য শারীরিক সামর্থ্য নেই, সে ওই অবসর সময়টা কিভাবে কাটাতে পারে, সে কি তার ঘরের মধ্যে বসে কি এরকম সুযোগ সুবিধা আছে কি এরকম?
সুবহানাল্লাহ, কাবা শরীফ যেখানে বলা হয়েছে কাবা শরীফকে দেখা ইবাদত,
আল্লাহু
আকবার, যে কাবা শরীফকে দেখে তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত অবতীর্ণ করেন।
আচ্ছা, আপনি বাংলাদেশে আছি আমরা, তো যদি মসজিদ শরীফে আমরা ইতিকাফের নিয়তে বসি কত সওয়াব?
সুবহানাল্লাহ,
বাইতুল্লাহ শরীফ কি সওয়াব হবে না? আমরা ওখানে বসে যিকির করি, দোয়া করি, নিজের এই করে করতে থাকি মদিনা মদিনা।
আমি সকল আশিকের রাসূলের উদ্দেশ্যে এটাই আরজ করব, বাস ঘুমের সময় শুধু ঘুমটার জন্য যান।
জি,
আর খাবার জরুরত ছেড়ে যত সময় সম্ভব কর হেরেমের মধ্যে পড়ে থাকা উচিত।
আচ্ছা,
জীবনে এরকম সুবর্ণ সুযোগ
আর হবে না,
আর হবে না,
আর হবে না, হলেও তো কবে হবে, মানে আর হবে না এটাও বলা যায় না, কিন্তু
সম্ভাবনা কম, খুব কম।
এরকম কি আছে যে কারো কারো হোটেল অথবা কারো কারো এত নিকটে যে হেরমের ভিতরে পড়ে যায়?
না, হুদুদে হেরেম তো বিশাল, এটা ভিতরেই সবাই থাকে, হুদুদে হেরেমের ভিতরে। তবে খাস ব্যাপার আছে যেটা
না, সে যদি চায় মানে সে শারীরিকভাবে সামর্থ্য নেই।
সাধারণ বিষয়তে ভাই এটাই, আমি যখন একটা পারিবারিক ফ্যামিলি পরিবেশের মধ্যে থাকব তখন ওই মন মানসিকতা আমার হয় না যেটা আমি কাবাতুল্লার ভিতরে মসজিদে হেরেমে প্রবেশ করলে হবে। আন্ডারস্টুড বিষয়।
এক আশেকের রসুলের সাথে কথা হচ্ছিল, তো এর মনের জজবা মন মানিতে বলতেছে যে আমি যদি আমার নসিব হয় তাহলে আমি কিসের হোটেল, হোটেল তো এটা বাহ্যিকভাবে করতে হয় এজন্য করব, কিন্তু আমি বাস এর মধ্যেই কাটিয়ে দিই।
এরকম অসংখ্য আশিকের রসুল আছে আসেনি ভাই, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। দাওয়াত ইসলামীর এরকম অসংখ্য মুবাল্লিগিন রয়েছে আলহামদুলিল্লাহ, যারা যায় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, তারা এমনই ভাবে নেকির দাওয়াত দেওয়ার মঞ্চে আলহামদুলিল্লাহ তারা সময় অতিবাহিত করে। ওই হেরেম শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় ইনফ্রাজি কোশিশ করছে নেকির দাওয়াত দিচ্ছে মানুষদেরকে, আলহামদুলিল্লাহ নামাজদের ব্যাপারে বিভিন্ন আল্লাহ মাসাইল শিখাতে
আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরিশেষে আমি দর্শকদের আরজ করব, আমির আল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া এর লিখিত একটি কিতাব রফিকুল হারামাইন, খুবই জরুরি রফিকুল হারামাইন। এই কিতাবটি মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যায়, আপনি হাদিয়া দিয়ে সংগ্রহ করে নিন। বিশেষ করে আমি ওই সকল আশিকার রসুলদেরকে বলবো যারা হজ করতে যাচ্ছেন, তারা তো নেবেনই, তারা সঙ্গে করে কমসে কম 12 কপি নিয়ে যান, আপনি নিজেও পাঠ করুন এবং অন্যদেরকেও দিন ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আশিকানের রসুলগণ কীভাবে হজ করবে লিপিবদ্ধ রয়েছে, আর বিশেষ করে যারা বিত্তবান রয়েছেন আপনি হজ করতে যেতে পারছেন না, হাজি ক্যাম্পের মধ্যে আশিকানের রসুল হাজি সাহেবগণ অলরেডি যা যা শুরু হয়ে গিয়েছে, আপনি মাকতাবাতুল মদিনা থেকে অর্ডার করুন এবং এই রফিকুল হারামাইন কিতাবগুলো আপনি চাচ্ছেন আপনার বাবার আপনার দাদার ইসালে সোয়াবের জন্য যেতে যাচ্ছেন, আপনি নিয়ে ওখানে নিজ হাতে বিলি করুন। আপনি যেতে পারছেন না এবছর, কিন্তু আপনার একটি কিতাব তো অনেক মাদারি ফুল রয়েছে, কি দোয়া করবেন, কোথায় গিয়ে কোন দোয়া করবেন, কিভাবে আপনি জিয়ারত করবেন, প্র্যাকটিক্যাল ভাবে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কিতাব, সাথে রাখার হজ ও উমরার পদ্ধতি এবং দোয়া সমূহ রয়েছে। আমাদের আজকের মাদানী পর্যালোচনা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আর আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, আপনাদের বিভিন্ন পরামর্শ আমাদেরকে পাঠাতে পারেন, মাদানী চ্যানেলের ফিডব্যাকও রয়েছে feedback@madanichannelbangla.tv এর মধ্যে। আর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
মাদানী পর্যালোচনা, মাদানী পর্যালোচনা, মাদানী পর্যালোচনা, মদনী পর্যালোচনা।